বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن সদকাল্লাহুল আলিউল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 7 নভেম্বর, 22 কার্তিক এবং ফার্সি 17 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের গুরুত্ব সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের ঢাকার কামরাঙ্গীর চরে হিজড়াদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আমেরিকার পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা, প্রেসিডেন্ট হাসান রুহানির ঘোষণা। গুরুত্বপূর্ণ পদের জন্য লোক ঠিক করতে আলোচনা শুরু করেছেন বাইডেন, পরাজয় মানতে নারাজ ট্রাম্প। বাংলাদেশে আসন্ন শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা, প্রধানমন্ত্রীর 24 ঘণ্টায় মৃত্যু 13 জনের। এবং ভারতের বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত, নিহত এক। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে ইরানের মোকাবেলায় আইন মেনে চলতে বাধ্য করা হবে। তিনি আজ তেহরানে ইরানের করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন। রুহানি বলেন, ইরানি জাতি প্রতিরোধ এবং ধৈর্যের মাধ্যমে প্রতিপক্ষকে আইন অনুসরণে বাধ্য করবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো মারাত্মক ভুল করছে, কিন্তু ইরানি জাতি হোয়াইট হাউসের অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবেলায় নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছে এবং দৃঢ়তা প্রদর্শন করেছে। এতদিনে হোয়াইট হাউসের বোঝা উচিত, তারা কোনোভাবেই তাদের অশুভ লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এছাড়া সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন তাদের আইনের পথে ফিরে আসা উচিত। আমেরিকায় যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে এবং ট্রাম্পের বিদায় প্রায় নিশ্চিত, তখন তিনি এসব মন্তব্য করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন নতুন সরকার গঠনের বিষয়ে তাঁর উপদেষ্টাদের সঙ্গে সলা পরামর্শ শুরু করেছেন। এক্ষেত্রে করোনা মোকাবেলা বিষয়ক টিম বা টাস্কফোর্স কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও আলোচনা শুরু করেছেন বাইডেন ও তাঁর ঘনিষ্ঠরা। জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ এবং পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে, ওয়াশিংটন এবং নর্থ ক্যারোলিনায় বাইডেনের ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা এই বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ক্ষমতা গ্রহণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে শিগগিরই পরাজয় মেনে নেওয়ার কোনো পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের নেই বলে জানিয়েছে হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমে খবর দিয়েছে, যখন জো বাইডেন আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন এবং ধারণা করা হচ্ছে বাইডেনকে যে কোনো সময় বিজয়ী ঘোষণা করা হবে, তখন এই খবর বের হল। যেসব অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে রয়েছে তার একটিতে জয় পেলেও হোয়াইট হাউসে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। আন্তর্জাতিক সব গণমাধ্যমে বলা হচ্ছে বাইডেনের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে হোয়াইট হাউসে থাকার ক্ষেত্রে অনেক পেছনে পড়ে রয়েছেন ট্রাম্প। নির্বাচনী ফলাফলের এই প্রেক্ষাপটে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, কিছু কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন, অন্যদিকে কিছু কর্মকর্তা তাকে লড়াই অব্যাহত রাখার জন্য চাপ সৃষ্টি করেছেন। এ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয় মেনে নেওয়ার পক্ষেই ছিলেন, কিন্তু তিনি এখন আর সেই অবস্থানে নেই। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা মিরর জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে জেলে যেতে হতে পারে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী সুবিধার আওতায় সেগুলোকে ঠেকিয়ে রেখেছেন তিনি, কিন্তু পদ হারানোর পর এই সুবিধা আর থাকবে না। হোয়াইট হাউসের একটি সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি আরও লিখেছে, ট্রাম্প এখন যে ভোট চুরির অভিযোগ তুলছেন তার একটি কারণ হল জেলে যাওয়ার ভয়। যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল প্রসিকিউটর হ্যারি স্যান্ডিক বলেন, ট্রাম্পের হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর প্রসিকিউটর এবং সাক্ষীদের পক্ষে মামলা চালিয়ে যাওয়া সহজ হবে। ফৌজদারি মামলায় আদালতে হাজির হওয়ার জন্য উচ্চতর সুরক্ষার দাবি করতেন ট্রাম্প, কিন্তু প্রেসিডেন্ট পদে না থাকলে এমন দাবি তিনি করতে পারবেন না। এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেছেন, বাস্তবিক অর্থে ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই। ফেডারেল নির্বাচন কমিশনের কর্মকর্তা এলেন উইনট্রপ মার্কিন জনগণকে জানাতে চান, চলতি বছর নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতির প্রমাণ তাদের কাছে নেই। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বিদায়কে ব্রিটিশ সরকারের জন্য বড় ধরনের আঘাত বলে মনে করছেন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক পিটার ওবর্ন। মিডল ইস্ট আই জানিয়েছে, পিটার ওবর্ন এক নিবন্ধে লিখেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রচলিত রীতি এবং পন্থার বিরুদ্ধে হাঁটার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল রয়েছে। তিনি আরও লিখেছেন, কাজেই তিক্ত বাস্তবতা হচ্ছে হোয়াইট হাউস থেকে ট্রাম্পকে বিদায় নিতে হলে তা হবে জনসনের নেতৃত্বাধীন ব্রিটিশ রক্ষণশীল সরকারের জন্য বড় ধরনের আঘাত। তার নিবন্ধে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় বরিস জনসনের জন্য বড়ই প্রয়োজন ছিল, কারণ তিনি ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় আগের মতোই নিজের জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রচলিত রাজনীতির প্রতি অসম্মান প্রদর্শন করতে অব্যাহত রাখতে পারতেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা ব্যক্ত করে আবারও সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আসন্ন শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সকলকে এ ব্যাপারে সতর্ক থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার জাতীয় সমবায় দিবস উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেছেন, সামনে শীত আসছে, শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,049 জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 1,289 জন, আর এ নিয়ে দেশে এখন পর্যন্ত 4,18,764 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত একদিনে বাসা এবং হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,541 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,36,568 জন। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল 8 মার্চ, আর প্রথম রোগী শনাক্তের 10 দিন পর 18 মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে আসছি বিশ্ব সংবাদে। ভারতের বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে তৃতীয় ও শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে পূর্ণিয়া জেলার সারসিতে আরজেডি নেতা বিট্টু সিংহের ছোট ভাই বেনি সিংকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করেছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে তৃতীয় ও শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মোট 78টি আসনে নির্বাচন হয়। সন্ধ্যা 5টা পর্যন্ত 53.72% ভোট পড়েছে। আজ নির্বাচনের মধ্যে পূর্ণিয়া জেলার সারসিতে আরজেডি নেতা বিট্টু সিংয়ের ছোট ভাই বেনি সিংকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করেছে। অন্যদিকে পূর্ণিয়ার একটি বুথে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিবাদের জেরে ভোটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আধাসামরিক বাহিনীর CISF জওয়ান প্রথমে লাঠিচার্জ ও পরে শূন্যে গুলিবর্ষণ করে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ এ ব্যাপারে ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে। বিহারে ক্ষমতাসীন JDU বিজেপি নেতৃত্বাধীন NDA জোট এবং RJD কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে NDA জোট সরকার বিরোধী বিষয়গুলো এড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। অন্যদিকে RJD নেতৃত্বাধীন মহাজোট সম্পূর্ণভাবে সরকার বিরোধী প্রচারণায় উজ্জীবিত হয়েছিল। বিহার বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ রেডিও তেহরানকে বলেন,
বিহার নির্বাচন আজকে শেষ হল। নির্বাচনের ফলাফলে দেশবাসী অনেক সত্য উদ্ঘাটন করতে পারবে, ঘৃণা রাজনীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন কিনা ফলাফল পরিষ্কার হবে। দেশবাসী সচেতন মানুষ আশাবাদী, বিহার নির্বাচনে বিজেপি বড় ধাক্কা খাবে।
বিহারের 243 সদস্যের বিধানসভা নির্বাচনে তৃতীয় ও চূড়ান্ত পর্বের অংশ হিসেবে আজ 15টি জেলায় 78টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফল ঘোষণা হবে 10 নভেম্বর।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বৃহত্তম খ্রিস্টান রাজনৈতিক ব্লক ফ্রি প্যাট্রিয়েটিক মুভমেন্টের নেতা জিবরান বাসিল বলেছেন, আমেরিকা তার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তিনি মোটেও ভীত নন। প্রেসিডেন্ট মিশেল আউনের জামাতা বাসিল এক টুইটার বার্তায় লিখেছেন, নিষেধাজ্ঞা যেমন আমাকে আতঙ্কিত করতে পারে না, তেমনি আমি কোনো প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হই না। তিনি আরও বলেন, আমি লেবাননের কোনো নাগরিকের বিরুদ্ধে যেতে পারব না এবং নিজেকে বাঁচাতে আমি লেবাননকে ধ্বংস করে দিতে পারি না। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই মার্কিন অর্থ মন্ত্রণালয় দুর্নীতির অভিযোগে জিবরান বাসিলকে কালো তালিকাভুক্ত এবং তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি বাসিলের সমর্থন হচ্ছে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রধান কারণ। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল কিউবা সফরে গেছেন। অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের লক্ষ্য নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ল্যাটিন আমেরিকার ওই তিন দেশ সফরে বেরিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দ্বিতীয় দফায় ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল কিউবা সফরে গেছেন। এর আগে গত বুধবার তিনি ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফরে গিয়েছিলেন। এরপর বলিভিয়া সফরের মাধ্যমে তিনি ল্যাটিন আমেরিকা সফর কর্মসূচি শেষ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেদেশ সফরে যাবেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের লক্ষ্য নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ল্যাটিন আমেরিকার ওই তিনটি দেশ সফরে বেরিয়েছেন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তার করা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। বিশেষ করে কিউবা ও ভেনিজুয়েলার মতো দেশগুলো সাম্রাজ্যবাদ বিরোধী হওয়ায় ইরানের সঙ্গে ওই দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে ওই দেশগুলোর অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা এমন সময় বেড়েছে যখন মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা আজ হুমকির মুখে। এ অবস্থায় স্বাধীন চেতা দেশগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তোলার পরিবেশ তৈরি হয়েছে, যাতে করে সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী শক্তির কবল থেকে বের হয়ে অন্য সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক ও সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলা সফরকালে স্যামুয়েল রবিনসন ইনস্টিটিউটে দেয়া বক্তৃতায় জাতিগুলোর স্বার্থ রক্ষার জন্য সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও মার্কিন বলদর্পিতার মোকাবেলায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভূমিকার প্রশংসা করে বলেছেন, পাশ্চাত্যের মোড়লিপনা ও বলদর্পিতার দিন শেষ হয়ে গেছে। ইরানের ল্যাটিন আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ আমির হোসেন নাফ্রেশি ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা বিস্তারের কথা উল্লেখ করে বলেছেন, ইরান আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের বিষয়টিকে কেবল উত্তর আমেরিকা কিংবা পশ্চিম ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বিস্তার করেছে। তিনি বলেন, এই সুযোগকে ইরান সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে চায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য প্রথম একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রাজধানীর কামরাঙ্গীর চরে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য প্রথম একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রাজধানীর কামরাঙ্গীর চরে। গতকাল শুক্রবার সকালে তৃতীয় লিঙ্গের প্রায় 100 শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা নামের এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ এ প্রসঙ্গে রেডিও তেহরানকে জানান,
জি আসলে মূলত মানবিক বিষয়টা বিবেচনা করেই কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করা। মানবিক বিষয়টা হলো যে হিজরা সম্প্রদায় ওরাও কিন্তু আমাদের সমাজেরই মানুষ, আল্লাহ পাক ইনসান হিসেবে ওদেরকে বানিয়েছেন, কিন্তু ওরা আজকে যে ওদের উশৃঙ্খল জীবনযাপন এজন্য দায়ী কিন্তু আমরা বা আমি, যে ওরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি নাই, না স্কুল কলেজ ইউনিভার্সিটি না মাদ্রাসা না মসজিদ। তো ওরা যেহেতু এই এলএম থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণেই তারা কিন্তু আজ এই এলোমেলো পথে তারা চলছে এবং তাদের কোনো ভালো কোনো কর্মসংস্থানও নেই। ওরা যাতে দেশ এবং সমাজের কাছে যেন আর কখনো বোঝা হয়ে না থাকে, ওনার জন্য মানব সম্পদে পরিণত করার জন্যই আমাদের এই কার্যক্রম আমরা শুরু করেছি।
তিনি জানান, গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হলেও 6 মাস আগে থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় হিজরাদের কার্যালয়ে গিয়ে কোরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এবং আমরা গতকালকে প্রায় 100 কাছাকাছি স্টুডেন্ট ছিল, আমরা সেটা নিয়েই শুরু করেছি। এখানে আপাতত আমরা 10 জন শিক্ষক কাজ করতেছি। আমাদের অর্থায়নে রয়েছে আমাদের একটা ফাউন্ডেশন, মরহুম আহমেদ ফিরদাউস বাড়ি চৌধুরী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা মূলত আমাদেরকে অর্থায়ন করছে বা আমাদের তত্ত্বাবধান করছে। তো আমাদের পরিকল্পনা রয়েছে প্রথমত ঢাকায় ব্যাপকভাবে কাজ করা, এরপরে ঢাকার বাইরে প্রতিটি জেলায় জেলায় জেলা শহর একটা করে তৃতীয় লিঙ্গদের জন্য মাদ্রাসা করে দেওয়া।
হিজরাদের জন্য এরকম কল্যাণধর্মী একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় তফসির পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম।
কামরাঙ্গীরচরে মাওলানা আব্দুর রহমান আজাদ হিজরাদের জন্য যে কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ শিখার যে ব্যবস্থা করেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আর সাথে যদি তিনি যে উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে কর্মসংস্থার জন্য যে উদ্যোগ, এটা তো আরো গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় হয়ে থাকবে। আমরাও চাই যে সরকারের পক্ষ থেকেও যদি এই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য কোনো ভালো কর্মমুখী শিক্ষা এবং কর্মসংস্থার ব্যবস্থা রাখা হয় তাহলে এটা খুবই ভালো হবে। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই।
মাদ্রাসায় আগত সোনালী নামের একজন জানালেন, পবিত্র কোরআন পড়া শেখাটা তারা মনে করেন আর সব মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা সুযোগ। সেই সঙ্গে কেউ যদি আয় রোজগারের কোনো প্রশিক্ষণ দিত তাহলে বাকি জীবনে আর কিছুই চাওয়ার থাকতো না। সরকারি হিসেবে বাংলাদেশে হিজড়াদের সংখ্যা 10,000। যদিও হিজড়াদের সংগঠনগুলো বলছে তাদের সংখ্যা 1,50,000।
সংবাদ মাসের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকার পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা, প্রেসিডেন্ট হাসান রুহানির ঘোষণা। গুরুত্বপূর্ণ পদের জন্য লোক ঠিক করতে আলোচনা শুরু করেছেন বাইডেন, পরাজয় মানতে নারাজ ট্রাম্প। বাংলাদেশে আসন্ন শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা, প্রধানমন্ত্রীর 24 ঘণ্টায় মৃত্যু 13 জনের। ভারতের বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হল আমাদের নৈশ অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।